শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশ্বিরিন মিডিয়ার সৌজন্যে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ, উসুল আস সালাসা বা তিনটি মূলনীতির ব্যাখ্যার বিষয়ে এটা আমাদের 18তম লেকচার। আজকে আমরা দাওয়াতের বিভিন্ন কার্যকারী মাধ্যম, বৈশিষ্ট্য এবং এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। বলে দিন, এই আমার পথ, আমি ও আমার অনুসারীরা আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই, আল্লাহ পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি বলুন এটাই আমার পথ, এই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই। এটাই হলো দাওয়া যার জন্য তাকে পাঠানো হয়েছে। আমরা এর পক্ষে, আমরা দাওয়া করাকে সমর্থন করি, আমরা দাওয়ার বিরোধী না, তবে দাওয়ার সুনির্দিষ্ট নীতিমালা আছে, এগুলোর অনুসরণ করতে হবে। আদউ ইলাল্লাহি আলা বাসীরা, এই আমার পথ, আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই। আজ আপনারা সবাই এই দার্সে অংশগ্রহণ করছেন, কিন্তু কেন? কারণ আপনারা ইলমের মাধ্যমে এই শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে চান। আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার অনুসারীরা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইলমের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, সেভাবে দাওয়া না দেয়া পর্যন্ত আপনি কখনোই তাঁর প্রকৃত অনুসারী হতে পারবেন না। এটা কুরআনের নিষেধাজ্ঞা। আদউ ইলাল্লাহি আলা বাসীরা, এটাই আমার পথ, আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই। তাই আপনি যেখানেই থাকুন না কেন, একজন দায়ী হিসেবে আপনি মানুষের সামনে এই শিক্ষা ও দাওয়া উপস্থাপন করবেন এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিবেন। ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাম ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? সূরা ফুসিলাত আয়াত 33। বড় কোনো ফার্ম বা কর্পোরেশন যদি কাউকে চাকরির প্রস্তাব দেয়, সে আগ্রহ ভরে তা লুফে নিবে, সে প্রশিক্ষণ নেবে, যথাসম্ভব পড়াশোনা করবে, তার ফিল্ডে আরও দক্ষ হবে, এই উচ্চ র্যাঙ্কে চাকরি পাবার জন্য যা করার দরকার সে তাই করবে। ঠিক তেমনি দাওয়া তো আল্লাহর দেয়া একটি অফার, এটা আল্লাহ তাআলার দেয়া চাকরি না, এটা কোনো প্রেসিডেন্ট বা কর্পোরেশনের জব না, এটা আল্লাহর পক্ষ থেকে অফার এবং এর মাধ্যমে আপনি রাসুলের চাকরিটাই করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই হলে সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে এবং অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বোত্তম উম্মাহ, তোমরাই সর্বোত্তম, তোমরাই সর্বোত্তম ছিলে, এখনও আছো এবং ভবিষ্যতেও তোমরাই সর্বোত্তম থাকবে। এটাই কুনতুমের অর্থ, আমরা হলাম সর্বোত্তম উম্মাহ, মানব জাতির জন্য আমাদের উদ্ভব ঘটানো হয়েছে। কেন? আমরা আরব এই জন্য, কালো এই জন্য, আমাদের মধ্যে সাদা কালো উপমহাদেশীয় সবাই আছে তাই। কেন আমরা অন্যান্যদের চেয়ে শ্রেষ্ঠ? এটা কি জাতিগত কোনো কারণের উপর নির্ভর করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই কারণে আমাদের শ্রেষ্ঠ উম্মা বলছেন? আল্লাহ কি জাতীয়তাবাদ কিংবা বর্ণের উপর ভিত্তি করে আমাদের শ্রেষ্ঠ উম্মা আখ্যা দিয়েছেন? না, বরং দীনী শিক্ষা ধারণ এবং দাওয়াত দেওয়ার জন্যই আমাদের শ্রেষ্ঠ উম্মাহ বলা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আমাদের সর্বশ্রেষ্ঠ উম্মাহ হবার কারণ এটাই, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ, আমরা মানুষদের আল্লাহর দিকে দাওয়াত দেই, আমরা দাওয়ার উম্মাহ, ইসলামের শিক্ষা মানুষদের মাঝে আমরা ছড়িয়ে দেই, আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত করেছেন। সূরা আল জিনের 22 ও 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নী লান ইউজিরনি মিনাল্লাহি আহাদুন ওয়া লান আজিদা মিন দূনিহি মুলতাহাদা ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। বলুন, আল্লাহ তাআলার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না, কিন্তু আল্লাহ তাআলার বাণী পৌঁছানো ও তাঁর পয়গাম প্রচার করাই আমার কাজ। যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন এবং সেখানে তারা চিরকাল থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি আল্লাহ তাআলার অবাধ্য হই তবে তার আযাব থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যাপারে বলছেন, অথচ এটা আমাদের সবার উপর প্রযোজ্য। এমন কে আছে যে আমাদের আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে? ইন্নী লা ইউজিরনি মিনাল্লাহি আহাদুন ওয়া লান আজিদা মিন দূনিহি মুলতাহাদা। আল্লাহ তাআলার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থলও পাব না। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, কিন্তু আল্লাহ তাআলার বাণী পৌঁছানো ও তাঁর পয়গাম প্রচার করাই আমার কাজ। আল্লাহর এই অবশ্যম্ভাবী আযাব থেকে রক্ষা করার কেউই নেই, কোনো মুমিনই এই আযাবকে অস্বীকার করে না। আল্লাহ যদি আযাব দিতে চান, কেউ নেই যে আমাদের রক্ষা করবে। তবে কিছু সংখ্যক আলিম বলেন, এই আয়াত প্রমাণ করে যে দাওয়াত আল্লাহর আযাব থেকে রক্ষা করে। আল্লাহর আযাব থেকে রক্ষা পাবার অন্যতম একটি উপায় হচ্ছে দাওয়া। এই দাওয়ার কারণেই আমরা সম্মানিত হয়েছি, দাওয়াতই আমাদের গর্ব, দাওয়াতের কারণেই আমরা গর্বিত হয়েছি। ইসলামের প্রথম দিকে আল্লাহ তাআলা সূরা আল মুদাসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া আইয়ুহাল মুদাসির উম ফানজির। হে চাদরাবৃত, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হচ্ছে, তাকে বলা হচ্ছে হে চাদরাবৃত, উঠুন, সতর্ক করুন। এখানে উঠুন, সতর্ক করুনের অর্থ হচ্ছে দাওয়া, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। ওয়াল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, তিনি উঠলেন এবং সেই থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি কখনো বিশ্রাম নেননি। হয়তো আপনি একটি হাদিস কিংবা আয়াত জানেন, আপনার হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর মূল তত্ত্ব জানা আছে, আপনি এগুলোর দাওয়াত দিন, যতটুকুই জানেন দাওয়াত দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। আপনার যদি একটি আয়াত জানা থাকে তো এরই দাওয়াত দিন। কোনো আয়াত কিংবা হাদিস যদি আপনার জানা নাও থাকে, আপনার যদি কেবল লা ইলাহা ইল্লাল্লাহর ইলম জানা থাকে, আর মুসলিম হিসেবে এটা আমাদের সবারই জানা, তবে বন্ধু বান্ধব প্রতিবেশীদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন। আপনি যেখানেই থাকুন এর দাওয়াত দিন। আপনি যদি কিছুই না জানেন, তবে দিনের কথা সম্বলিত লিফলেট কিংবা সিডি কিংবা কোনো ভিডিওর লিঙ্ক বিতরণ করুন, কোনো লেকচারের লিঙ্ক দিয়ে দিন। মুসনাদ ইমাম আহমদ এবং সুনান আত-তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চেহারা উজ্জ্বল হবার জন্য দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য এই বিশেষ দোয়া করেছেন যারা কোনো একটি হাদিস শুনলে অন্যদের কাছে তা পৌঁছে দেয়। তিনি বলেন, আল্লাহ সেই ব্যক্তির চেহারা উজ্জ্বল করুন যে আমার কথা শুনে একে ধারণ করে, অর্থাৎ এর মর্ম বোঝে এবং এর ইলম রাখে। এর মানে হল, প্রথমে সে এই শিক্ষাকে ধারণ করে, বোঝে, আত্মস্থ ও উপলব্ধ করে এবং তারপর একে অন্যের কাছে পৌঁছে দেয়। সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি হাদিস বর্ণনা করেন, যে ব্যক্তি মানুষদের হিদায়াতের দিকে দাওয়াত দেয় সে তার অনুসরণকারীদের মতোই সমান সওয়াব প্রাপ্ত হবে, অথচ অনুসরণকারীদের সওয়াব বিন্দুমাত্রও কমবে না। আর যে ব্যক্তি মানুষদের গোমরাহির দিকে আহ্বান করে সে তার অনুসরণকারীদের মতোই গুনাহগার হবে, অথচ অনুসরণকারীদের গুণা বিন্দুমাত্রও কমবে না। তাই আমি যদি 100 জনকে গোমরাহ করি, লা সামাহাল্লাহ লা কদরাল্লাহ, তবে তাদের সবার পাপ আমার উপর এসে বর্তাবে। সাহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের পতাকা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অসুখ হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে ফু দিলেন, ফলে তিনি সুস্থ হয়ে উঠলেন। এরপর তিনি তাকে যুদ্ধের পতাকা দিলেন এবং কিছু উপদেশ প্রদান করলেন। দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন, তুমি যখন তাদের ওখানে গিয়ে পৌঁছাবে তখন ধৈর্য ধারণ করবে। তিনি তাকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার উপদেশ দিচ্ছেন। তিনি বললেন, তুমি তাদের ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করো এবং ইসলামী বিধানে ওদের উপর যেসব হক বর্তায় সেসব সম্পর্কে তাদের জানিয়ে দাও, কারণ আল্লাহর কসম, তোমার মাধ্যমে আল্লাহ যদি মাত্র একজন মানুষকেও হিদায়াত দেন তাহলে তা তোমার জন্য লাল রঙের উটের মালিক হবার চেয়েও অনেক উত্তম। কাউকে ইসলামের দিকে ফেরানো, সালাত শুরু করানো, মদ কিংবা কবিরা গুনাহ ছাড়ানো হিদায়াতের অন্তর্ভুক্ত বিষয়। লাল রঙের উট ছিল সে সময়ের আরবদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। লাল উটের মালিক হওয়া হলো আমাদের সময়ে গ্যারেজ ভর্তি সবচেয়ে দামি স্পোর্টস কারের মালিকানার মতো। যারা আল্লাহর রাসূলের ক্ষতি করেছিল তিনি এখন তাদের দরজার কাছে, বিজয়ের আর কয়েক মুহূর্ত মাত্র বাকি। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা তুলে দিয়েছেন। তিনি জানেন আল্লাহর ইচ্ছায় শত্রু পরাজিত হবে। দীর্ঘ সময় ধরে এরা আল্লাহর নবীর ক্ষতি করে আসছিল, বিজয়ের আর কয়েক মাত্র মুহূর্ত বাকি। যদি তিনি রক্তের বন্যা চাইতেন তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কথা তিনি বলতেন না। যদি তিনি রক্তপাতের জন্য ব্যাকুল থাকতেন তবে ওই উপদেশ দিতেন না তিনি। বিজয় আসন্ন, সব কিছু তাঁর নিয়ন্ত্রণে, তবুও তার উদ্বেগ প্রাধান্য লাভ করেছিল। তিনি বলছিলেন, শান্ত হও আলী, আল্লাহর কসম, তোমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মাত্র একজন মানুষকেও হিদায়াত দেন তাহলে তা তোমার জন্য লাল রঙের উটের মালিক হবার চেয়েও অনেক উত্তম। বুখারী ও মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করলেন, আপনি কি উহুদের চেয়েও কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন? এ সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছুটা বয়স হয়েছিল। তিনি উহুদের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। তিনি ঘটনাটি উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন কি কঠিন পরিস্থিতির মাঝ দিয়ে যেতে হয়েছিল। তিনি বলেছিলেন, হে আল্লাহর নবী, আপনি কি উহুদের চেয়েও কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিপদের সময়টি জানতে চাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার গোত্রের লোকেরা আমাকে বেশি কষ্ট দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার গোত্র একই গোত্র, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্রের লোকেরা অনেক কষ্ট দিয়েছেন তাকে, এবং আকাবার দিনটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিন। তয়ফের দিবসকেই আকাবার দিবস বলা হয়। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়ফে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন আর ওই গোত্রের লোকেরা তার বিরোধিতা করল এবং তয়ফের বাচ্চাগুলোকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিপদের দিনটি জানতে চাচ্ছিলেন। ওটা উহুদের দিন কিনা তিনি তা নির্দিষ্টভাবে জানতে চেয়েছিলেন, কারণ তিনি দেখেছিলেন ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করা হয়েছিল। তিনি ভেবেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের দাওয়া জীবনের সবচেয়ে কঠিন দিন হচ্ছে উহুদ, আর তাই তিনি তার প্রশ্নে উহুদের কথা এনেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দিষ্ট করে উহুদের কথা কেন এনেছিলেন? তিনি দেখেছিলেন সেই দিন তার পবিত্র মাথায় কি হয়েছিল, সে বিপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি তা দেখেছিলেন। তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল, শিরস্ত্রাণের আংটা দুমড়ে মুচড়ে চামড়ার ভেতরে ঢুকে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদুর জ্বালিয়ে ছাই করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জখমে ছাইগুলো লাগিয়ে দিলেন। ওই সময় জখমের রক্ত প্রবাহ থামানোর এক প্রকার চিকিৎসা ছিল সেটা। এত কিছুর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া জীবনে উহুদ কেন সবচেয়ে কঠিন বিপদের দিন নয়? উহুদের যুদ্ধে তাঁর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। চাচার লাশ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুর মতো কেঁদেছিলেন। তারপরেও কেন উহুদ তার জীবনের কঠিনতম সময় নয়? এই যুদ্ধে তার প্রিয় সাহাবীদের 70 জন শহীদ হয়েছিল। তারপরেও কেন উহুদ তার জীবনের কঠিনতম সময় নয়? এই সাহাবীদের তিনি খুবই ভালোবাসতেন এবং তাদের অনেকেই তার আত্মীয় ছিলেন। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে মুনাফিকরা মিথ্যা রটিয়েছিল, তখনকার সেই তীব্র কষ্টের, তীব্র মর্মবেদনাময় দিনগুলো কেন তার কাছে জীবনের কঠিনতম সময় মনে হলো না? একজন পুরুষের কাছে এটি খুব কঠিন একটি বিষয়। আজকের দিনে অনেকেই এটি বুঝতে পারবে না। আসলে যারা বুঝতে পারবে না তারা প্রকৃত পুরুষই নয়। প্রকৃত পুরুষ কখনোই তার স্ত্রীর অমর্যাদা সহ্য করতে পারে না। মুনাফিকের দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে নিয়ে মিথ্যা রটাচ্ছিল। কিছু সাহাবী ভুলবশত এতে জড়িয়ে গিয়েছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুঃসহ দিনগুলো পার করছিলেন। তবুও কেন এই দিনগুলো তার কাছে কঠিনতম নয়? একদিন মক্কার মুশরিকরা তার পিঠে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিল আর হাসতে হাসতে একে অপরের গায়ে গড়াগড়ি খাচ্ছিল। সেই দিনটিকেও কেন তার কাছে সবচেয়ে কঠিন মনে হলো না? কুরাইশের দল একদিন জামা ধরে তাকে এমনভাবে শ্বাসরুদ্ধ করেছিল যে তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কাবার কাছেই হাঁটু ভেঙে পড়ে গিয়েছিলেন। তো সেই দিনটি কেন তার জীবনের সবচেয়ে বিপদের দিন হলো না? কুরাইশরা যে কয়েক বছর তাকে এবং তার গোত্রকে অবরোধ করে অপদস্থ করেছিল, সে দিনগুলো কেন কঠিনতম নয়? তাইফের দিবসকেই তার জীবনের সুকঠিন দিন হিসেবে তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফের দিবসের বিশেষত্ব কি? তাইফের ঘটনা পড়লে আপনি দেখবেন এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৈহিক নির্যাতন করা হয়েছিল, কিন্তু আমার বলা এর আগের ঘটনাগুলোর চেয়ে এটি অনেক কম কষ্টের ছিল। তার উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয়া হয়েছিল, শ্বাসরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, তার স্ত্রীকে নিয়ে রটনা রটিয়েছিল এবং আরও অনেক কষ্টের ঘটনা ঘটেছিল। তাইফের দৈহিক নির্যাতনের চেয়ে এসব কিছু অনেক বেশি কষ্টের ছিল। বাহ্যিকভাবে তাইফের ঘটনা ছিল এগুলোর চেয়ে অনেক কম কষ্টের। উহুদ এবং তাইফের ঘটনা কি তুলনাযোগ্য? উহুদে অনেক সাহাবী শহীদ হয়েছিলেন, তার চাচাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল আর তিনি নিজেও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। অন্যান্য যে বিপদের সম্মুখীন তিনি হয়েছিলেন সেগুলোর সাথে তাইফের দুর্ভোগের কোনো তুলনা চলে না। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাইফের দিনকেই বেছে নিলেন? কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন এই দিনই তার জীবনের কঠিনতম দিন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো বুঝিয়ে থাকবেন, হে আল্লাহর রাসূল, যে দিনটিতে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ওই দিনটিই তো আপনার জীবনের সবচেয়ে বিপদের দিন। শারীরিকভাবে নির্যাতনের ব্যাপারটাই হয়তো তিনি ইঙ্গিত বা উদ্দেশ্য করে থাকবেন আর এজন্যই তিনি উহুদের কথা বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী শহীদ হলেন, তার চাচাকে শহীদ করা হলো, তিনি চাচার লাশের পাশে ফুঁপিয়ে কান্না করছেন। শারীরিক ব্যাপারটা থাক, মানসিক আঘাত ধরলেও এগুলো দেখলে আপনার কি মনে হতো? এই ঘটনাগুলো দৈহিক কিংবা মানসিক শোকের প্রচণ্ডতায় বিধ্বস্ত হবার মতো বিষয় আর এজন্যই হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের কথা নির্দিষ্টভাবে এনেছিলেন। সত্যের দাওয়া দিতে গিয়ে যখন তিনি প্রত্যাখ্যাত হতেন, কষ্ট পেতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্ত করার জন্য আয়াত নাজিল করতেন। আল্লাহ তার নাবীর অন্তর দেখতেন, তিনি দেখতেন যারা সত্য প্রত্যাখ্যান করেছে তাদের জন্য নবীর অন্তরে কষ্ট, তার মন বিক্ষিপ্ত। দাওয়াতই ছিল তার জীবন, দাওয়াতই ছিল তার হৃদয়, তার আত্মা, এটি তার শিরায় উপশিরায় প্রবাহিত হতো। প্রত্যেক মুসলিম এবং দাঈরও এমন হওয়া উচিত, দাওয়াকে নিজের আপন রক্ত মাংসের মতো মনে করতে হবে। একজন হকপন্থী দাঈ যখন দাওয়া দেয়া থেকে বঞ্চিত হন তখন তার কাছে জমিনের উপরে থাকার চেয়ে মাটির নিচে থাকাটাই উত্তম মনে হয়। একজন সত্যিকার মুসলিম ও দাঈর এমন অবস্থাই হবে। আজকের দিনে আমরা বলি দাঈদের এমন হয়, কিন্তু এটা তো একজন সত্যিকারের মুসলিমের অবস্থা, কারণ দাওয়াত প্রত্যেক মুসলিমের জন্যই জীবনের একটি অংশ। কুরআনের অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত হতে বলেছেন। তিনি বড় আশা নিয়ে তাইফে গিয়েছিলেন, আর অন্যান্য দিনের চেয়ে অন্যান্য ঘটনার তুলনায় শারীরিক আঘাতের তুলনায় ওই দিনের শারীরিক আঘাত খুব কম হওয়া সত্ত্বেও ওটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একেই সবচেয়ে বিপদের দিন বলেছিলেন, কারণ এই দিনে তার বিরোধিতা করা হয়েছিল, এই দিনে তাইফবাসী তার দাওয়া প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 8 নম্বর আয়াতে তাকে বলেন, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, সুতরাং আপনি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না। সূরা আল কাহফের আরেক আয়াতে আল্লাহ তাআলা তাকে এই বলে শান্ত হতে বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ বলেন, যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। আপনি তাদের পেছনে ছুটে চলতে চলতে নিজে মর্মবেদনায় ভুগছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে বলছেন, ও আমার রাসূল, আপনি শান্ত হন, শান্ত হন আপনি। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আপনি সবর করবেন, আপনার সবর আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নয়। তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না। সূরা আন-নাহল আয়াত 127। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সবর করতে বলছেন, কিন্তু কেন? তারা তাকে মেরেছে এই জন্য? তারা তার ক্ষতি করেছে এই জন্য? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ওয়ালা তাহজান আলাইহিম, তাদের জন্য দুঃখ করবেন না। সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য দুঃখ করছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শান্ত হতে বলছেন। একজন প্রকৃত ঈমানদারের কাছে দ্বীনের শিক্ষা ও দাওয়া নিজের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ, নিজ পরিবার সম্পদ সম্মানের চেয়েও গুরুত্বপূর্ণ। মুমিনের কাছে দাওয়াই সর্বপ্রথম অগ্রাধিকার পায়। পরবর্তী পয়েন্ট, আপনি যাদের দাওয়াত দিচ্ছেন তাদের অবস্থা ও প্রকৃতি সম্পর্কে জানাটা আপনার জন্য খুব জরুরি। বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে আমির করে পাঠানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আহলুল কিতাবদের কাছে যাচ্ছ মুআয। মুআজকে বিদায় জানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে পর্যন্ত এসেছিলেন, আর এ সময় তিনি মুআজকে বিদায় উপদেশ দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আহলুল কিতাবদের কাছে যাচ্ছ। তিনি ইয়েমেনে আমির হয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে আমির করে পাঠাচ্ছেন, কেন তাকে বলছেন যে তিনি আহলুল কিতাবদের কাছে যাচ্ছেন, কেন নির্দিষ্ট করে বললেন? কারণ মুআজ যেখানে থাকতেন সেখানের অধিকাংশই মূর্তি পূজারী। মদিনার উপকণ্ঠে যদিও কিছু ইয়াহুদি থাকে, কিন্তু তিনি যে আহলুল কিতাবদের কাছে আমির হয়ে যাচ্ছেন ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাতে চাইলেন। আহলুল কিতাব এবং মুশরিকদের দাওয়া দেয়ার মাঝে পার্থক্য আছে, আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জীবনের বড় একটা অংশ মুশরিকদের সাথে পার করেছেন। আপনার জানতে হবে আপনি কাদের উদ্দেশ্য করে কথা বলছেন, কাদের দাওয়া দিচ্ছেন। যখন আমাকে লেকচারের জন্য আমন্ত্রণ জানানো হয় তখন আমার জানা জরুরি আমি কি যুবকদের সামনে কথা বলবো নাকি 50-60 বছরের বয়স্ক লোকদের সামনে। আমি কি যুবকদের উদ্দেশ্যে বক্তৃতা করব নাকি তাদের চাচার বয়সীদের উদ্দেশ্যে। আপনি কি সাধারণের সামনে কথা বলছেন নাকি শিক্ষিত লোকদের সামনে। দাওয়ার স্বার্থে আপনাকে এসব জানতে হবে, তাহলেই আপনি আপনার কথাগুলো শ্রোতাদের জন্য সবচেয়ে উপযোগী করে তুলতে পারবেন। মদিনাতে আমি যখন সেকেন্ড গ্রেডের বা ক্লাস 2 ছাত্র, তখন আমি সর্বপ্রথম উসুলা সালাসা মুখস্থ করা শুরু করি। মাদ্রাসাতে উবাই ইবনু কাআব লিতাহফিজিল কুরআনিল কারিমে আমি পড়তাম। অন্যান্য স্কুলের মতো সরকারি হওয়া সত্ত্বেও কুরআনের জন্য এটি বিখ্যাত ছিল। মদিনাতে ওটাই ছিল এমন প্রথম কোনো স্কুল। এর কারিকুলাম এমন যে অল্প বয়সেই উসুলা সালাসার কিছু অংশ কিংবা পুরোটা মুখস্থ করতে আপনি বাধ্য। কারিকুলাম পরিবর্তনের জন্য সম্প্রতি পশ্চিমারা সৌদির উপর চাপ দিচ্ছে। এই চাপের মাঝে ওই স্কুলের কারিকুলাম আজও আগের মতো আছে কি না আমি জানি না। তো গাড়িতে করে সকালে বের হলে আমি বাবাকে উসুলা সালাসা মুখস্থ পড়ে শোনাতাম। বাবা মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবার সময় আমাকে স্কুলে নামিয়ে দিয়ে যেতেন। আমি বাবাকে শোনাতাম আর তিনি বলতেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি যেমন শিখছেন আমারটা হুবহু তাই, এটা এখনও আমার মনে আছে। আর বাচ্চা থাকতে আমি অবাক হতাম যে শিক্ষা কি, আমি কি শিখছি। আমি একটি প্রাথমিক স্কুলে মাত্র সেকেন্ড গ্রেডে পড়ি আর আমার বাবা মদিনা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়েন, অথচ আমরা দুজন একই জিনিস পড়ছি। তিনি বলতেন, তাঁদের পড়ার পদ্ধতি আমাদের মতো না, বরং আরও গভীর এবং বিস্তারিত। আসলে সেকেন্ড গ্রেডে থাকতে মার রব্বুক ওমা দিনুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই সংশ্লিষ্ট ইলম আমাদের সহজ করে অল্প শেখানো হয়েছিল। উসুলা সালাসা আমরা বাচ্চাদেরও পড়াই, এই উসুলা সালাসা আমরা আবার দায়ীদেরও পড়াই। আমরা ছোট বড় সব রকম মানুষকে পড়াই, কিন্তু প্রত্যেককে তার স্তর ও অবস্থা অনুযায়ী পড়াই, যাতে তারা তাদের মতো করে অনুধাবন করতে পারে। আমার দার্সে কেউ কেউ নোট করে, কেউ কেউ আবার অধিকাংশ কথা মুখস্থ করে। এরাই আগামী দিনের দায়ী ইনশাআল্লাহ। আমি দার্সে যেভাবে পড়াই, সর্বসাধারণের সামনে লেকচারে নিশ্চয়ই সেভাবে বলবো না। সহি বুখারিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা বর্ণিত হয়েছে। ক্বালা আলী, হাদ্দিসুন নাসা বিমা ইয়ারিফুনা আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, মানুষের সাথে তার অবস্থা অনুযায়ী কথা বলো, তুমি কি চাও আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হোক। এটি হাদিস নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আপনি এমনভাবে একটি বিষয় মানুষের সামনে উপস্থাপন করবেন না যে এতে তারা কাফির হয়ে যেতে পারে, আপনি নিশ্চয়ই তা চান না। সহিহ মুসলিমে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা বর্ণিত হয়েছে। তিনি বলেন, মা আনতা মুহাদ্দিসান কওমান হাদিসান লা তাবলুগুহু উকুলুহুম ইল্লা কানা লিবাদিহিম ফিতনা, যখন তুমি কথা বলো তখন লোকদের বোঝার মতো করে বলবে, না হয় এটা অনেকের জন্য ফিতনা হয়ে দাঁড়াবে। হক ইলমের দাওয়াত দেওয়াও আপনার জন্য একটি ফিতনা হয়ে দেখা দিতে পারে। দেখুন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেমন করে শ্রোতার উপযোগী করে কথা বলেছেন। একবার এক ব্যক্তি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এসে প্রশ্ন করল, হত্যাকারীর জন্য কি কোনো তওবা আছে? ইবনু আব্বাস জবাব দিলেন, অবশ্যই, তওবার দরজা খোলা আছে। ঠিক একটু পর কিংবা আরও কিছুক্ষণ পর আরেকজন লোক এসে জিজ্ঞাসা করল, হত্যাকারীর জন্য কি তওবা আছে? তিনি বললেন, না, নেই। একজন বলে উঠল, ইবনু আব্বাস, কিভাবে আপনি দুজনকে দুভাবে উত্তর দিলেন? এক অপরিচিত পথচারী এই প্রশ্নটি করেছিল, আসলে সে কিছুই জানত না। এই পথচারীরা ফতোয়া নিত এবং নিজ গন্তব্যে চলে যেত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে উপস্থিত ছাত্ররা প্রশ্ন করল, প্রথম ব্যক্তি হত্যাকারীর জন্য তওবা আছে কিনা জানতে চাইল, আপনি বললেন আছে। আবার অন্যজন একই প্রশ্ন করলে বললেন, না, নেই। কিন্তু কেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, প্রথম ব্যক্তির চোখে আমি তওবার অশ্রু দেখেছি। তিনি তার চোখের দিকে তাকিয়ে দেখলেন সে প্রচণ্ড মর্মবেদনায় ভুগছে, তার চোখে পানি। প্রশ্নকর্তা কেমন প্রকৃতির লোক তিনি খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন, ফলে তিনি উত্তর দিলেন, হ্যাঁ। দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে তিনি বলেন, আমি তার চোখে আগুনের স্ফুলিঙ্গ লক্ষ্য করলাম, সে যেন কাউকে হত্যা করতে যাবে। এই ব্যক্তি প্রথম ব্যক্তি থেকে আলাদা। তিনি বললেন যে ওই লোকের চোখে তিনি শয়তানি স্ফুলিঙ্গ দেখেছেন, সে যেন কাউকে হত্যা করতে না পারে, এই জন্য তিনি না করে দিলেন। ইসলামী শরীয়তে কাউকে হত্যা করা হারাম, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, কিন্তু এই হারাম হবার দাওয়া দেওয়ার পদ্ধতি কী হবে তা ভিন্ন বিষয়। যা হোক, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিথ্যা বলেননি, তিনি ফতোয়ার ক্ষেত্রে কোনো প্রতারণা করেননি। তাফসির আস-সালিবিতে ইমাম আস-সালিবি রাহিমাহুল্লাহ বলেন, রুইয়া আন বাদিল উলামাই আন্নাহুম কানু ইয়াকসুদুনাল ইগলাজ ওয়াত-তাখয়ীফ আহিয়ানান ফয়াতলিকুনা আল্লা তুকবালা তওবা ওয়া মিনহুম ইবনে শিহাব ওয়া ইবনে আব্বাস। কিছু আলিম দুটো মতের মধ্যে কঠিন মতটি বলে থাকেন যাতে লোকদের অন্তরে ভয় সৃষ্টি হয়, তারা পাপ থেকে বিরত থাকে। ইবনু শিহাব রাহিমাহুল্লাহ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই শ্রেণীর আলিম। আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিথ্যে বলেননি, একজন লোককে হত্যা থেকে বিরত রাখতে ইবনু আব্বাস কঠিন মতটি প্রদান করেছেন। এই মতটাও প্রমাণিত এবং বিভিন্ন কিতাবে আছে। প্রশ্ন হচ্ছে, এটি কি শক্তিশালী মত? না, অবশ্যই এটি শক্তিশালী মত নয়। শক্তিশালী মত না হওয়া সত্ত্বেও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই ব্যক্তিকে হত্যা থেকে বিরত রাখতে এই মতটি ব্যবহার করেছেন। আমরা যে এখানে কিতাবের মতন মুখস্থ করছি, কাজটি তো সহজ, কিন্তু এই সব সূক্ষ্ম বিষয় দাওয়ার কাজে প্রয়োগ করবেন এমন আলিম আজ নেই বললেই চলে। আপনি আদাবুল ইফতা বিষয়ে পড়লে দেখবেন একজন মুফতি দুটি মতের কঠিনটি বেছে নিতে পারেন, যদি তার মনে হয় এতেই কল্যাণ আছে। এটা কোনো খেলা না। অনেকে বলে আমরা নাকি ফতোয়া নিয়ে খেলি, আসলে কথাটা ভুল। আপনি শুধু শুধু ফতোয়া বানাতে পারেন না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুধু শুধু ফতোয়া বানাতেন না, নিজ চোখে দেখেছেন এমন বিষয় নিয়েও আপনি কাউকে ফতোয়া বানিয়ে দিতে পারেন না। যদি দুটো মত থাকে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো যদি কাউকে হত্যা থেকে বিরত রাখতে আপনাকে কঠিন মতটি গ্রহণ করতে হয়, তবে করতে পারেন। কল্যাণের দিকটি ভেবে কাউকে কাবীরা গুনাহ থেকে বাঁচানোর জন্যই কেবল আপনি কঠিন মতটি গ্রহণ করতে পারেন। এসব কথার মূল বিষয় একটি, আপনাকে বুঝতে হবে আপনি কাদের সাথে কথা বলছেন। মাঝে মাঝে আপনাকে নারীদের দাওয়াত দিতে হবে। নারীদেরকে কিছু বলা পুরুষদের বলার চেয়ে ভিন্ন। কোনো এক বিষয়ে পুরুষদের যেভাবে বলবেন মহিলাদের আপনি সেভাবে বলবেন না। কোনো সময় যুবকদের সামনে, কোনো সময় বৃদ্ধদের সামনে কথা বলতে হবে। আপনার চিন্তা করতে হবে আপনি কোথায় যাচ্ছেন, কাদের সাথে কথা বলছেন। আমি এক জায়গায় খাবার খেতে এসেছি, এখানে কি কোনো বক্তৃতা দিতে পারি? উপস্থিত লোকেরা কি যুবক না বৃদ্ধ? তারা কোন প্রকৃতির লোক? তারা কি ফাসিক লোক? এসব কিছুই আপনাকে চিন্তা করতে হবে। মাঝে মাঝে আপনি উদ্যত লোকদের সামনে কথা বলেন, মাঝে মাঝে বিনয়ী লোকদের সামনে। কার সামনে কিভাবে কথা বলতে হবে এজন্য আপনার প্রস্তুতি নেওয়া জরুরি। মাঝে মাঝে আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত লোকেদের সামনে কথা বলতে যাবেন, আবার মাঝে মাঝে কারখানার কর্মী কিংবা অশিক্ষিত লোকদের সামনেও কথা বলতে যাবেন। কোনো সময় নেতা গোছের লোকদের সামনে, আবার কোনো সময় সাধারণ লোকদের সামনে কথা বলবেন। মাঝে মাঝে আপনি এমন লোকদের সামনে বক্তৃতা দিবেন যারা শান্তশিষ্ট হয়ে বসতে আগ্রহী এবং তারা বিচার বুদ্ধি দিয়ে কোনো কিছু বুঝতে চান। হয়তোবা তারা আপনাকে কিছু প্রশ্ন করবে, আবার আপনার উত্তরেই সন্তুষ্ট হয়ে যাবে। আবার মাঝে মাঝে কিছু রাগী আর অসভ্য প্রকৃতির লোকও থাকবে যাদের সামনে কুরআনের সুস্পষ্ট আয়াত বা বুখারী ও মুসলিমের সহিহ হাদিস উপস্থাপন করলেও কিছুতেই তারা মেনে নেবে না। তিন চারটা কিতাব আগা গোড়া পড়েছে এমন তালিবুল ইলমের সামনে আপনি যেভাবে কথা বলেন, আজকের পশ্চিমা তরুণদের সামনে আপনি সেভাবে কথা বলতে পারবেন না। কিছু মানুষ তারগিবে অনুপ্রাণিত হয় আর কিছু মানুষ তারহিবে অনুপ্রাণিত হয়, যেমন জাহান্নাম ও কবরের আযাব ইত্যাদি। আবার কিছু মানুষ তারগিব ও তারহিব দুটোতেই উৎসাহিত হয় এবং অধিকাংশ মানুষই এমন। আপনার শ্রোতা কারা এটা আপনাকে চিন্তা করতে হবে। একজন সফল দায়ী সবাইকে একই জিনিসের দাওয়াত দেন, কিন্তু তিনি শ্রোতার বুঝ অনুযায়ী তার দাওয়াকে সবার জন্য উপযোগী করে তোলেন। দাওয়ার বিষয়বস্তু একই, কিন্তু যাদের দাওয়া দিচ্ছেন তাদের কাছে একে কার্যকরভাবে তুলে ধরতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়ার জন্য ইলম যেমন জরুরি, এটাও তেমন জরুরি। দাওয়ার ক্ষেত্রে হিকমা থাকতে হবে, দাওয়ার ভিত্তি বানাতে হবে ক্ষমা এবং মমতাকে। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি আপনার রবের পথে হিকমা এবং সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করুন। সূরা আন-নাহল আয়াত 125। দাওয়াতের মূল হল নম্র ও ক্ষমাশীল হওয়া, সর্বোত্তম শব্দের মাধ্যমে উপস্থাপনা, সর্বোত্তমভাবে সর্বোত্তম উপায়ে আহ্বান করা। আমরা আজকের লেকচার এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা দাওয়াতের সাথে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশ্বিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/মুবাশ্বিরিন।